টিকে জল মিলিয়ে দিচ্ছেন, কত কিছু এভাবে ভক্তদের সাহায্য করছেন। ভক্তরা যাতে গায়ে মাটি লাগাবে, গঙ্গা মাটি তিলক করবে, সে সব আগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই আমরা এখান থেকে শিখছি শাস্ত্র থেকে, মহাপ্রভুর আচরণ। তাই ভক্তরা এরকম যখন করবে তখন তারাও কৃপা পাবে। আর মহাপ্রভু যখন এরকম সব সেবা করছিলেন সেই সব ভক্তরা আশীর্বাদ করছিল। কি বলে আশীর্বাদ করছিল? কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ তোমার ভক্তি হোক, মতি হোক। তো আমরা কি চাই? কৃষ্ণ ভক্তি চাই, আমাদের মতি কৃষ্ণতে আসক্ত হোক। সবাই কৃষ্ণমতি হোক, কৃষ্ণ ভক্তি হোক, এটা কিভাবে পাওয়া যাবে? বৈষ্ণবদের আশীর্বাদ। বৈষ্ণব আশীর্বাদ কি করে পাওয়া যাবে? বৈষ্ণব সেবা করার মাধ্যমে। তাহলে আমরা বৈষ্ণব আশীর্বাদ পাবো, যে আশীর্বাদ কৃষ্ণ ভক্তি জাগ্রত করবে। তো এটাই আমাদের শিখতে হবে। আমরা শুনছিলাম, আমরা বুঝতে পারি না কে কেমন বৈষ্ণব, চিনতে পারি, বুঝতে পারি কে কেমন, আমরা বুঝতে পারি না। তো সেজন্য নিজে শ্রেষ্ঠ জ্ঞান হলেই মনে হবে অন্যরা কিছু করে না, অন্যরা সব খারাপ করছে। যে যা কর্ম করবে তার ফল ভগবান তাকে দিবেন, সে সেই শাস্তি পাবে। আমরা তাকে নিন্দা করে, তার অবমাননা করে, অন্যদের কাছে তার অপপ্রচার করে, আমাদের কোনোদিন লাভ হবে না, বরং তো ক্ষতিই হবে। কেন? ভগবান তিনি দেখছেন যেমন কর্ম তেমন ফল হবে, যে যেমন কর্ম করবে তার সেই ফল হবে। আমরা কেন তোর দেখতে যাবো? কি তাহলে আমার লক্ষ্যবস্তু যে কৃষ্ণ প্রেম ভক্তি, গুরুদেবের আদেশকে পালন করা, সেটা থেকে ভ্রষ্ট হয়ে যাবো। এবছরে আমি মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়খণ্ড, মানে পাকুড় জেলা নামটো মেলাতে কয়েকটা প্র্যাকটিক্যাল নাটকের মতো করে দেখাচ্ছিলাম, মনে আছে? হ্যাঁ, জল নিয়ে যাচ্ছিল, কিভাবে জল পড়ে যাচ্ছে, কেন না অন্যের দোষ দেখা, কে কথা বলছে শোনা, এ সমস্ত করার মাধ্যমে নিজের লক্ষ্যবস্তু ঠিক থাকে না, তো সেখানে সে জল পড়ে যাচ্ছিল। তার মানে আমাদের পতনের কারণ, যদি কৃষ্ণ ভজন ব্যক্তি রেখে আমাদের যে কোনো কর্ম কার্যকলাপ সব যেন কৃষ্ণেতে হয়, চাষবাস, ব্যবসা, চাকরি, পুত্র কন্যা দেখা, কেবল কৃষ্ণ সেবার লক্ষ্য থাকতে হবে। কিন্তু অনেক কিছু করলাম, লক্ষ্য কৃষ্ণ না থাকে তাহলে কি হবে? অধঃপতন হয়ে যাবে। সেটাই ঠিক 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 বলছে, কনফার্ম করে দিচ্ছে। সেজন্য আমাদের কি করব, আমি নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নিজে যদি কৃষ্ণ ভক্তি ঠিকভাবে যাজন না করবো তাহলে কোনোদিন হবে না। সেজন্য আগে নিজে আচরণ করাটা ঠিক করতে হবে এবং সেই জিনিসের প্রচার করতে হবে অ্যাজ ইট ইজ, তাহলে জগতে মঙ্গল সাধিত হবে। তো মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ হয়েও তার আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্তগণের আশীর্বাদ পাওয়া যাবে। এবং তিনি আত্মপ্রকাশ সূচনা করছেন, নিজেকে কিভাবে করছেন। শ্রীমন মহাপ্রভুর মধ্যে এক অদ্ভুত ভাব প্রকটিত হয়েছে, খুব অদ্ভুত ভাব। তিনি বৈষ্ণবগণের দুঃখে পাষণ্ডীগণের প্রতি ক্রোধাবেশ প্রকাশ করলেন। পাষণ্ডীগণের প্রতি সিংহ সংহারিব বলে তিনি ঘন ঘন গর্জন করতে লাগলেন। মুই সেই বলে বারবার হুঙ্কার করতে লাগলেন। কখনো বসেন, কখনো হাসেন, কখনো কান্দেন, আবার কখনো মূর্ছা যান। গৃহের মধ্যে মহাপ্রভু এরূপ অপূর্ব কাণ্ড দেখে শচীমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবী শঙ্কিত হয়ে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। মহাপ্রভু শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে রেখে মারতে উদ্যত হলে তিনি লজ্জিত হয়ে গৃহের মধ্যে গিয়ে লুকালেন। সংহারিব সব বলি কর এহংকার, মুই সেই বলে বারবার, ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা পায়, লক্ষ্মীরে দেখি এখনে মারিবার যায়। শচীমাতা এরকম পুত্রের এরকম আচরণ অবস্থা দর্শন করে মনে খুব দুঃখ পাচ্ছে ভিতরে, কেন এরকম আচরণ আগে দেখেন মুই সেই কি বলছে, আর সংহারিব গর্জন করছে এরকম কি ব্যাপার, মুই সেই শচীমাতা কিছুতেই বুঝতে পারছে না। তো এগুলি না বুঝতে পেরে তিনি কি করলেন না, আত্মীয় স্বজনের কাছে পুত্রের এরকম অকস্মাৎ পীড়ার কথা গিয়ে জানাতে লাগলেন যে এরকম নিমায় এরকম সব পড়ছে, সব আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বললেন। তাহার কিরূপ মতি বুঝানে না যায়, ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে মূর্ছা যায়, আপনে আপনে কহে মনে মনে কথা, ক্ষণে বলে ছিন্ডু ছিন্ডু পাষণ্ডের মাথা। শচীমাতা সব আত্মীয় স্বজনদেরকে বলছে, এভাবে নিমায় বলছে, ক্ষণে গিয়া গাছে রৌ পরে ডালে চড়ে, নামেলে লোচন ক্ষণে পৃথিবীতে পড়ে, দম্ভ কর দন্ত কড়মড়ি করে মাল শট মারে, গড়াগড়ি যায় কিছু বচন না স্ফুরে। এগুলি সব মহাপ্রভুর মাতা শচীমাতা জনসাধারণ আত্মীয়দের কাছে গিয়ে নিমায়ের ব্যাপারে সব বলছে যে আমার পুত্র এরকম কি হলো। লোক বলে তুমি তো বুধ ঠাকুরানী, আর বা ইহার বার্তা জিজ্ঞাস কেনি, পূর্বকার বায়ু আসি জন্মিল শরীরে, দুই পায়ে বন্ধন করিয়া রাখ ঘরে। যে পুরের বায়ু দোষ ছিল সেই বায়ু দোষ উঠেছে, এই জন্য পাগল হয়ে গেছে, তো সেজন্য এটা আবার উঠেছে, কি করো না হাত পা বেঁধে তাকে রেখে দাও। এরকম সব বলছে, খাইবারে দেহ ডাবু নারিকেল জল, যাবত উন্মাদ বায়ু নাহি করে বল, কেহ বলে থে অল্প ঔষধে কি করে, শিবাঘৃত প্রয়োগে যে বায়ু নিস্তারে, পাক তৈল শিরে দিবা করাইবা স্নান, যাবত প্রবল নাহি হইয়াছে জ্ঞান। এভাবে সব আত্মীয় স্বজনরা শচীমাতাকে বুঝাচ্ছে যে ডাব নারকেল খাও, পেট ঠান্ডা করাও, তেল মাথায় লাগাও, এ সমস্ত করলে এই বায়ু দোষটা কেটে যাবে, এভাবে তারা সবাই বলতে লাগলো। তো এভাবে একদিন শিবাস পণ্ডিত নিমাইকে দর্শন করতে আসলেন। একদিনে গেলা তথা শিবাস পণ্ডিত, উঠ প্রভু নমস্কার কইলা সবাই, ভক্ত দেখি প্রভু বাড়িল ভক্তিভাব, লোম হর্ষ অশ্রুপাত কম্পয়নুরাগ, তুলসীরে আছিলা করিতে প্রদক্ষিণে, ভক্তি দেখি প্রভু মূর্ছা পাইলা তখনে, বাজ্য পাই কত ক্ষণে লাগিলা কান্দিতে, মহাকম্পে প্রভু স্থির না পারে হইতে, অদ্ভুত দেখিয়া শ্রীনিবাস মনে গনে, মহাভক্তি যোগ বায়ু বলকু বলে কোন জানে। শিবাস ঠাকুর এসব তো শুনলেন, বাইরের লোকে এরকম বলছে, আত্মীয়রা শচীমাতাকে সব বলছে, তো শিবাস ঠাকুর দেখতে এলেন যে কি হচ্ছে, নিমাই দেখিয়ে কিন্তু এসে দেখছেন বিপরীত সব। লোকেরা বায়ু দোষ বলছে, কিন্তু এ তো মহাভক্তি যোগ এর মধ্যে প্রবেশ করেছে। কেন আগে থেকেই শিবাস পণ্ডিতরা সবাই চাইত যে নিমাই কবে বৈষ্ণব হবে, সে বৈষ্ণব হয় জগতে সবাই, আমাদের বৈষ্ণব সমাজের বৃদ্ধি হবে তাকে দেখে, এরকম তারা ভাবতেন। কিন্তু এই যে কৃষ্ণ বলে কাঁদছে কিছু করছে, লোকেরা ভাবছে বায়ু দোষ হয়ে গেছে। তো শিবাস ঠাকুর এটা সত্যি কি না কিছু জানতে এলেন, তাই দেখে না কিন্তু মহাভক্তি যোগ তার মধ্যে প্রবেশ করেছে। নিমাই পণ্ডিতের কথা শুনে শিবাস ঠাকুর একটু হেসে বলেছিলেন, কি বলেছিলেন নিমাই পণ্ডিত, কি বলছিলেন মহাপ্রভু শিবাস পণ্ডিতকে কি বলছিলেন? সাধারণ লোকেরা এই প্রকার প্রেম বিকারকে বায়ুরোগের লক্ষণ বলে থাকে। তারপর ক্রমে ক্রমে নিমায়ের সম্পূর্ণ বাহ্য জ্ঞান হলো। শিবাস ঠাকুর নিমাই পণ্ডিতের নিজ জ্ঞান আর নিজজন নিমাই সেভাবেই তাকে বলতে লাগলেন, পণ্ডিত তুমি কৃপা করে আমাকে দেখতে এসেছ, এখন আমার কি করা কর্তব্য বলে দাও। আমি কোনো ক্রমে নয়ন জল নিবারণ করতে পারছি না, আমার ঘন ঘন মূর্ছা হচ্ছে, লোক বলে আমার বায়ু রোগ হয়েছে, কেহ বা এরূপ বলে, আমাকে বেঁধে রেখে শিবাদি ঘৃত পান করাতে হবে, আমার মা বড় ব্যাকুলা হয়েছেন, আমিও যে কি করব কিছুই বুঝতে পারছি না, আমি আমার নিজের বসে নাই, বহু চেষ্টা করেও আমি আমার চিত্তকে স্ববশে আনতে পারছি না। নিমাই পণ্ডিতের কথা শুনে শিবাস পণ্ডিত একটু হেসে বললেন, নিমাই তোমার যে বায়ুরোগ দেখছি, এই বায়ুরোগ ব্রহ্মা শিবাদেরও বাঞ্ছা করে থাকে। এই যে বায়ুরোগ আমি দেখছি এটা ব্রহ্মা শিব পর্যন্ত বাঞ্ছা করে এই রোগটা। সেই রোগটা কি? আমি এই বায়ু তোমার কাছে প্রার্থনা করি, তুমি বলছো লোকের খারাপ বলছে, শ্রী ব্রহ্মা দিয়ে বায়ুরোগ কামনা করে, আর আমিও তোমার কাছে এই বায়ুরোগটা প্রার্থনা করছি। শিবাস ঠাকুর এরকম বললেন, তুমি পরম ভাগ্যবান, ত্রিজগতে তোমার ন্যায় ভাগ্যবান কেউ নেই, তোমাতে কৃষ্ণের সম্পূর্ণ কৃপা হয়েছে। মহাপ্রভুকে শিবাস পণ্ডিত এইসব কথা বলার পরে, মহাভক্তি যোগ দেখি তোমার শরীরে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে, আসলে তোমার শ্রীকৃষ্ণের অনুগ্রহ হয়েছে, তোমার হৃদয়ে ভক্তি যোগ হয়েছে, মহাভক্তি যোগ। এতক শুনিলা যবে শ্রীবাসের মুখে, শ্রীবাসের আলিঙ্গন কইলা বড় সুখে। জয় শ্রীমন মহাপ্রভু কি
জয়,
শিবাস ঠাকুর কি
জয়।
তো মহাপ্রভু যখন শিবাস ঠাকুর থেকে এইসব শুনলেন তখন একটা আশ্বাস হলো, আর শিবাসকে গিয়ে আলিঙ্গন দিয়ে দিলেন। শিবাস ঠাকুর তো পরম ভাগ্য হয়ে গেল। তারপর নিমাই পণ্ডিত বললেন, সকলে বলছে আমার বায়ুরোগ হয়েছে, আমি কেবল তোমার প্রতীক্ষায় ছিলাম, তুমিও যদি আমাকে বায়ুরোগাগ্রস্ত বলতে তাহলে আমি আজকে গঙ্গা জলে প্রবেশ করে প্রাণ ত্যাগ করতাম, না তোমার কথা আমি চিন্তা করছিলাম। এটা মহাপ্রভু বলছে যে শিবাস এটা বলতো যে তোমারও বায়ুরোগ হয়েছে, তাহলে মহাপ্রভু কি অবস্থা হতো সেটা জানিয়ে দিলেন। তুমি আশ্বাস দিয়ে আমার এবং আমার জননীর বিশেষ উপকার করলে, মাতা সচিদেবী সকল কথাই দাঁড়িয়ে শুনছেন, কিছু বুঝতে পারছেন আর কিছু বুঝতে পারছেন না। নিমাই পণ্ডিতের আলিঙ্গন পেয়ে শিবাস অঙ্গে প্রেমানন্দে পুলকিত হল। শিবাস পণ্ডিত তারপর নিমাইকে বললেন, জয় মহাপ্রভু রাধা কানাইলাল কি। নিমাই এসো, এখন হতে তোমার সহিত আমরা সকলে মিলে আমার বাড়িতে সংকীর্তন করি। নিমাই এ কথা স্বীকার করেন, মানে ওই দিনে শিবাস ঠাকুর আমন্ত্রণ জানালেন, চলো আমরা একসাথে এখন থেকে নাম সংকীর্তন করব, আমার বাড়িতেই করব। সচিমাতার প্রতি শিবাস ঠাকুর বললেন, তোমার মনের সমস্ত দুঃখকে দূর করো, তুমি নির্বোধ লোকের কথা শুনে উত্তলা হবে না। তোমার পুত্র নিমায়ের বায়ুরোগ হয় নাই, মহাভক্তি যোগ শ্রীকৃষ্ণ প্রেমের বিকার উদিত হয়েছে, সাধারণ লোকেরা ইহা বুঝিতে পারিবে না। এই জন্য অনেক সময় এই কৃষ্ণ ভক্তি সম্বন্ধে সাধারণ লোক বুঝতে পারে না। যেমন রাশিয়াতে যখন প্রচার হচ্ছিল, ভক্তরা মাছ মাংস খাচ্ছে না, নিজের ছেলেকে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট, মেয়েকে নিয়ে যাচ্ছে গর্ভবতী, গর্ভপাত হয়ে গেছে, হরিনাম করছে, জেল থেকে নিয়ে যাচ্ছে, ছেলে চাও না হরিনাম চাও, সে মাতাজি বলছে হরিনাম চা। তেমন লোক হচ্ছে পাগল, ছেলেকে মেয়েকে চায় না, হরিনামকে চায়, মাছ মাংস খায় না, ছেলেমেয়েরা মেলামেশা করে না, বিদেশে তো ছেলেমেয়েরা অবৈধ হয় মেলামেশা করে, কিন্তু এরা এইসব মিশছে না, দেখে ভাবছে এসব পাগল হয়ে গেছে। তো সেজন্য ভগবত ভক্তির সম্বন্ধে সাধারণ লোকেরা কিছু বুঝতে পারে, সে মনে করে এসব উল্টো কিছু জগতে এরকম ভাবে। তো এরকমই শিবাস ঠাকুর সচি মাতাকে কিছু প্রবোধ দিলেন যে সাধারণ লোক এই ভক্তি যোগ সম্বন্ধে তারা বুঝে না, তারা উল্টোপাল্টা বলবে, তাতে তোমার কোনো চিন্তা নেই, নিমায়ের কৃষ্ণ প্রেম ভক্তি হয়েছে। তো এই বিষয়ে তিনি নিশ্চিত হলেন। এটা যখন শুনলেন সচি মাতা, যখন বুঝতে পারলেন শিবাস ঠাকুর থেকে, আর নিমায়ের মধ্যে শ্রীকৃষ্ণ প্রেম বিকার কথা শুনেই বাৎসল্যময়ী সচিমাতা হৃদয়ে আর এক চিন্তা হয়ে উপস্থিত হলো। কি সেটা হলো? না, বাহিরিয়া পুত্র পাচ্ছে, মনে করছিল যে বিশ্বরূপের মতো ও তো এই পালিয়ে যেতে পারে, এই চিন্তা এসে গেল। তখন আমাকে ত্যাগ করে চলে যায় বিশ্বরূপের ন্যায় এরকম হয় কিনা নিমায়, তার মনে আর একটা দুঃখের চিন্তা এসে গেল। কারণ নিমায়ের যখন কৃষ্ণভক্তি হয়েছে তখন তো তার সংসারে আসক্তি থাকবে না, কৃষ্ণভক্তি মানে সংসারে আসক্তি থাকবে না, জড় বিষয়ের প্রতি আসক্তি থাকবে না, সব থাকবে কিন্তু আসক্তি থাকবে না, লোক সেটা বুঝতে পারবে। সচিমাতা ভাবতে লাগলেন যে হয়তো নিমায়ও বুঝি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাবে, এবং সচিমাতার মনে আর একটা চিন্তা এসে গেল। তো পরে অদ্বৈত আচার্য তিনি এলেন মহাপ্রভুর পূজা করার জন্য। অদ্বৈত আচার্য প্রভুর মনে ভাব বড় গম্ভীর ছিল, উনি তো মহাপ্রভু তাকে আকর্ষণ করে নিয়ে এসেছেন, খুব গম্ভীর ছিল। আর উনি জানতেন এই নিমায় স্বয়ং কৃষ্ণ তাকে অবতরণ করিয়েছেন, তো সেটাকে প্রকাশ করাতে চাইছেন জগতে। এই চরিত্র কেউ বুঝতে পারছিল না, অদ্বৈত আচার্য খুব গম্ভীর কেন আছেন এটা কেউ বুঝতে পারছিল না। অদ্বৈত আচার্য কি করলেন না, মহাপ্রভু গৃহে একদিন আসলেন, কিন্তু তিনি মহাপ্রভু সম্পর্কে সবকিছু শুনতে পেলেন। তার বক্তব্য হলো, সচিনন্দন যদি আমার প্রভু হন তাহলে তিনি আমার নিকট অবশ্যই আত্মপ্রকাশ করবেন, আমাকে কেসে ধরে নিজের চরণে টেনে নিবেন, আমার নিকটে এসে আমাকে দর্শন দানে কৃতার্থ করবেন, ভক্তি বলে বলিয়ান হয়ে তিনি এই প্রকার উক্তি করলেন। ভক্তবৎসল শ্রীমন মহাপ্রভু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, অদ্বৈত আচার্যের অভিলাষ পূর্ণ হবার প্রয়োজনে বিশ্বম্বর একদিন গদাধরকে নিয়ে নবদ্বীপের অদ্বৈত ভবনে গেলেন। তারা গিয়ে দেখলেন সে অদ্বৈত আচার্য বসে গঙ্গাজল তুলসী সহযোগে শ্রীকৃষ্ণের পূজা করছেন, দুহাত উত্তোলন করে হরি হরি বলছেন, হরি 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 বলে চিৎকার করছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো মদমত্ত সিংহের মতো হুঙ্কার করছেন। কে? অদ্বৈত আচার্য। তার বাহ্য জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। এরকম দুই ভুজ আফা আসফালিয়া বলে হরি হরি, ক্ষণে হাসে ক্ষণে কান্দে অর্চন পাশরি। পূজা করতে করতে ভুলে যাচ্ছে, অর্চন করছেন আর ক্ষণে ক্ষণে হরি হরি বলছেন, মানে চিৎকার চেঞ্চামেচি করে কাঁদছেন হাসছেন আর পূজা অর্চনা ভুলে যাচ্ছেন, এরকম তো বিহ্বল হয়ে গেছেন। মহামত সিংহ যেন করয়ে হুঙ্কার, ক্রোধ দেখি যেন মহারুদ্র অবতার, রুদ্রের অবতার মতো দেখতে পাওয়া যাচ্ছে এরকম। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে এসব বর্ণনা করছেন। তিনি মনে মনে ভাবলেন, এতদিন পর্যন্ত আমার প্রভু বিশ্বম্বর প্রচ্ছন্ন অবতার রূপে আত্মগোপন পূর্বক নিজের স্বরূপকে লুকিয়ে যেমন বঞ্চনা করেছেন, আমিও এখন সেরূপ তার এই মূর্ছা অবস্থায় এবং অজ্ঞাতসারে বিশেষ সুযোগ গ্রহণ পূর্বক প্রকাশ্যে পূজা করে ভগবত পারতম্য প্রকাশ করব। এভাবে ভাবনা করে অদ্বৈত প্রভু পূর্বে আনীত শ্রীকৃষ্ণের পূজার উপকরণ নিয়ে মূর্ছিত বিশ্বম্ভরের নিকট উপস্থিত হলেন। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে কি, পাদ্যমনে লই সেই ঠাই চৈতন্য চরণ পূজে আচার্য গোসাই, গন্ধ পুষ্প ধূপ দীপ চরণ উপরে পুনঃ পুনঃ এই শ্লোক পড়ি নমস্কারে, নম ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পুনঃ পুনঃ শ্লোক পড়ি পড়য় চরণে চিনিয়ায় আপন প্রভু করয় ক্রন্দনে, পাখালিল দুই পদ নয়নের জলে জোড়হস্ত করি দণ্ডাইলা পদ তোলে। মানে এমন তার চোখের জলে অদ্বৈতাচার্য মহাপ্রভু তো মূর্ছা হয়ে পড়ে আছেন, গিয়ে পদভূত করছে, পূজা করছে, অর্চন করছে এরকম। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে চিনে খুব ক্রন্দন করছিলেন, আর সেই অশ্রু জলে তার পাকে ধুয়ে দিয়েছিলেন এবং হাত জোড় করে দণ্ডায়মান হয়েছিলেন। এ প্রকার কার্য দর্শন করে গদাধর যুক্তিযুক্ত নয় মনে করে সে অদ্বৈত আচার্যকে বললেন, গদাধর সেখানে ছিলেন, যে এটা তুমি কি করছো, এটা যুক্তিযুক্ত নয়, গোসাই বালকের মতে বালকের এমতো নাজুয়ায় আপনি মহা তেজিয়ান ভাগবত অবতার এবং সর্ববিষয়ে প্রবীণ হয়ে বালক বিশ্বম্বরেকে এইরূপ পূজা করছেন। অদ্বৈতাচার্য তো বয়স্ক পণ্ডিত, গদাধর পণ্ডিত বলছে এই যে নিমাই বালক, তুমি অত বয়স্ক বড় লোক, তুমি একটা বাচ্চার পূজা করছো এইসব, এটা ঠিক ভালো লাগে না, এটা কিরকম করছো? গদাধর পণ্ডিত এরকম বলছেন। তো আপনি প্রবীণ হয়েও এরকম করছেন কেন? অদ্বৈত প্রভু তখন হাসলেন, এই গদাধরের এই কথা শুনে খুব হাসে বললেন, গদাধর ইনি কিরকম বালক তা কিছু কাল পরে জানতে পারবে, যে কি ধরনের বালক তুমি বলছো বালককে আমি পূজা করছি কেন, এই কি ধরনের বালক তুমি একদিন বুঝতে পারবে, কিছুদিন পরে বুঝবে, আজকে নয়। এরকম বলে এখন তুমি জানতে পারো নাই। গদাধর বিস্মিত হয়ে ভাবলেন, এই বিশ্বম্ভরী কি সেই শ্রীকৃষ্ণ? এই জ্ঞান বৃদ্ধ অদ্বৈতাচার্য প্রভু কেন এইরূপ আচরণ করলেন এবং বললেন, কিছু সময় পরে বিশ্বম্বরের বাহ্যদশা প্রাপ্তি হল। বাহ্যদশায় উপস্থিত হয়ে বিশ্বম্বর দেখলেন অর্চন করতে করতে অদ্বৈত প্রভু প্রেমাবিষ্ট হয়ে আছেন, তার বাহ্য স্মৃতি লুপ্ত। তখন আত্মসংগোপনার্থে মহাপ্রভু বিশ্বম্বর অদ্বৈত আচার্যের স্তুতি করতে লাগলেন। এদিকে আবার অদ্বৈতাচার্য তো প্রেমে বিহ্বল হয়ে বাহ্য জ্ঞান নেই, তাকে পূজা করছিলেন মহাপ্রভুকে, এখন মহাপ্রভু আবার কি করছেন না অদ্বৈত আচার্যকে পূজা স্তুতি করছেন। আপনারে লোকায়ন প্রভু বিশ্বম্বর অদ্বৈতের স্তুতি করি জুড়ি দুই ক, নমস্কার করি তাঁর পদ ধুলি লয়ে আপনার দেহ প্রভু তারে নিবেদয়ে, অনুগ্রহ তুমি মোরে কর মহাশয় তোমার আমি সেহেন জানি হ নিশ্চয়, ধন্য হইলাম আমি দেখিয়া তোমারে তুমি কৃপা করিলে সে কৃষ্ণ নাম স্ফুরে, তুমি সে করিতে পারো ভববন্ধনাশ তোমার হৃদয়ে কৃষ্ণ সর্বথা প্রকাশ। এভাবে মহাপ্রভু পরস্পর মহিমা প্রকট নেই ভক্ত ভগবান উভয়ে কি করছেন সমান অর্থাৎ ভগবানের সম্বন্ধে ভক্ত যেরূপ আচরণ করছেন ভক্ত সম্বন্ধে ভগবান সেরূপ আচরণ করছে পরস্পর মধ্যে। পূর্বে আত্মসংগোপনকারী বিশ্বম্ভরকে সে অদ্বৈত প্রভু ভগবত জ্ঞানে প্রকটন করলেন অনন্ত সবিনয়ে প্রভুকে একত্রে অবস্থান পূর্বক শ্রীকৃষ্ণ নাম কীর্তনের জন্য অনুরোধ করলেন। অদ্বৈত বাক্য অঙ্গীকার পূর্বক মহাপ্রভু বিশ্বম্বর স্বগৃহে গমন করেন। মহাপ্রভু বিশ্বম্বর যে আত্মপ্রকাশ করেছেন ইনি বাস্তবিক আরাধনা ঠাকুর শ্রীকৃষ্ণ কিনা তা পরীক্ষা করার জন্য অদ্বৈত প্রভু তার নবদ্বীপ গৃহে হতে গোপনে শান্তিপুরে গমন করলেন। অদ্বৈত প্রভু নিজে জানেন যে বিশ্বম্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু অন্যান্য সকলে তখন পর্যন্ত শ্রীমন মহাপ্রভুর স্বরূপ জানতে পারেন নাই, তাদের জন্য অদ্বৈত আচার্য এই ভঙ্গি করলেন। তার অভিপ্রেত গ্রাহকের সম্মুখে স্বর্ণ বিক্রেতার স্বর্ণ পরীক্ষার অনুরূপ, কোন স্বর্ণের কি মূল্য কি স্বরূপ তা স্বর্ণ বিক্রেতা জানেন, তথাপি গ্রাহকের বিশ্বাস বা তৃপ্তির নিমিত্ত স্বর্ণ বিক্রেতা আবার গ্রাহকের সম্মুখে কষ্টিপাথের ঘর্ষণ করে স্বর্ণ পরীক্ষা করেন। তো অদ্বৈত আচার্য যেরকম করছেন ভক্তদের সামনে, বিশ্বম্বর যে স্বয়ং শ্রীকৃষ্ণ পরীক্ষা দ্বারা লোক সমাজে জানানোই হলো সে অদ্বৈত আচার্যের উদ্দেশ্য। অদ্বৈত আচার্য এসব করছেন জগৎবাসীকে জানানোর জন্য, এই নিমায় পণ্ডিত সাধারণ লোক নয়, গৌরাঙ্গ সাধারণ নয়, এই স্বয়ং কৃষ্ণ, এটা বোঝানোর জন্য করছে। মহাপ্রভু গৌরাঙ্গের প্রেম বিকার কৃষ্ণ বিরহ দুঃখ বর্ণন এখানে আমরা শুনব। কেহ বলে পুরুষ অংশয় অবতার, কেহ বলে শরীরে কৃষ্ণের অভিহার, কেহ বলে শোক কিবা প্রহ্লাদ নারদ, কেহ বলে হেন বুঝি খণ্ডিল আপদ, যত যত ভাগবত গণের গৃহিণী, তাহারা বলে কৃষ্ণ জন্মিল আপনি, কেহ বলে এই বুঝি প্রভুর অবতার, এই মতে মনে সবে করেন বিচার। এভাবে নদিয়াবাসী বিচার করতে লাগলেন, তারা বৈষ্ণব মহাপ্রভুর আত্মপ্রকাশ পর হতেই তার শ্রীচরণে আত্মসমর্পণ চেষ্টা করতে লাগলেন। কৃষ্ণ ভাবিষ্ট মহাপ্রভু যখন প্রেমাবেশে বাহ্য জ্ঞান শূন্য হয়ে সংকীর্তন করেন তখন বৈষ্ণবগণ তার চরণ ধুলে গ্রহণ করে কৃতার্থ হন। মহাপ্রভু বাহ্য হলেই তিনি সিংহবরে ভক্তজনের গলদেশ বাহুযুগল বেষ্টন পূর্বক করুণ স্বরে রোদন করতেন, তার শবনে পাষাণ হৃদয় দ্রবীভূত হয়ে যেত। শ্রীকৃষ্ণ বিরহে শ্রীকৃষ্ণ দর্শনের জন্য আরতি ভরে রোদন করতেন মহাপ্রভু কীর্তনে, এরকমই বাহ্য গান হয়ে যেত যখন, মানে বাহ্য থাকতো না তখন ভক্তরাকে চরণ নিত, আর যখন বাহ্য আসতো ভক্তদের গলা ধরে কান্না করতেন। কোথা গেল পাইব সে মুরলি বদন, বলিতে বাড় এ শ্বাস কর এ প্রণাম, এরকম কোথায় গেলে পাবো এই ব্যাকুল ভাব। একদম মহাপ্রভু বলেন আমার দুঃখের শেষ নাই, আমি প্রাণ কানাইকে পেয়েও হারিয়েছি। মহাপ্রভু এ সুন্দর কথা বলছেন, আজকে এই যে কানাই নার্সালা আপনারা এসছেন, তো মহাপ্রভু বদ্বীপে এই লীলা বিলাসকালে এই গয়ায় যে এসেছিলেন পিতৃশ্রাদ্ধ দিতে, এসে তিনি এখানে কানাই নার্সালা এসেছিলেন, আর এখানে যে মহাপ্রভু কৃষ্ণের দর্শন করেছিলেন সেই কৃষ্ণের রূপ কিরকম ছিল এবং তিনি যে হারিয়েছেন সে কথা এখন নবদ্বীপে ভক্তদের সামনে তিনি বলছেন। সে দীক্ষা নেওয়ার পর থেকেই তার এরকম যে প্রকাশ হয়েছে কৃষ্ণ নামের প্রতি, আর সে কথা যে এখানে বলছেন, কি বলছেন যে আমার দুঃখের আর শেষ নাই, আমি প্রাণ কানাইকে পেয়েও হারিয়েছি, এই কথা পুনঃ পুনঃ বলেন, আর কৃষ্ণবীরে অঝুর নয়নে ক্রন্দন করেন। লোকে এই রহস্য কিছুই বুঝতে পারে না, তাই সকলে তাকে বিশেষ অনুরোধ করলেন কৃষ্ণ বিরহ ব্যথা কি প্রকার তা প্রকাশ করে বলার জন্য। তখন সকলে চারিদিকে বসলে মহাপ্রভু কৃষ্ণ বিরহ রহস্য কথা বলতে লাগলেন। গয়াধামে তিনি কিভাবে কৃষ্ণের দর্শন লাভ করলেন তা এখানে সর্বসম্মুখে ব্যক্ত করলেন। তারপর গয়া হতে গৃহে প্রত্যাবর্তনকালীন কানাই নার্সালা গ্রামে কৃষ্ণের যে সাক্ষাৎ দর্শন লাভ হয়েছিল তা মহাপ্রভু বিশেষভাবে বর্ণনা করতে লাগলেন। চৈতন্য ভাগবতে এটা রয়েছে। সবাই শুনুন কি এই কানাই নাটশালা সম্বন্ধে বলছে। কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিল সেই স্থান। তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর। বিচিত্র ময়ূর পুচ্ছ শুভে তদুপরি, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি। হাতেতে মোহন বাংশী পরম সুন্দর, চরণে নূপুর শুভে অতি মনোহর। নীলস্তম্ভ যিনি ভুজে রত্নয়লঙ্কার, শ্রীবৎস কৌশব বক্ষে শুভে মনিহার। কি কহিব সে পিত ঘটির পরিধান, মকর কুণ্ডল শুভে কমল নয়ান। আমার সমীপে আইলা হাসিতে হাসিতে, আমার আলিঙ্গিয়া পলাইলা কুণ্ঠিতে। এবং মহাপ্রভু এই কানাই নাটশালায় যে কৃষ্ণের দর্শনে কৃষ্ণের যে রূপ বর্ণনা করছেন, যে আমাকে আসলো হাসতে হাসতে এবং আমাকে আলিঙ্গন করে পালিয়ে গেল, তো আমি কি বলবো দুঃখের কথা। সেজন্য মহাপ্রভু বলছেন আমার দুঃখের আর শেষ নেই, যে কৃষ্ণকে পেয়ে গেলাম আর এখন পরে আর পাচ্ছি না, পেয়েও হারিয়ে দিয়েছি। কোনো জিনিস পেলাম হারিয়ে গেলে কত দুঃখ হবে। তো এইখান থেকে মহাপ্রভুর বিরহ নবদ্বীপে গিয়ে তিনি প্রকাশ করছেন জগতে। সেজন্য কৃষ্ণ বিরহ কত, এখানে মহাপ্রভু আসলে স্বয়ং রাধারানী ভাব নিয়ে এসেছেন, তার অঙ্গকান্তি নিয়ে এসেছেন। যে রাধারানী কিভাবে বিরহ কৃষ্ণ বিরহে থাকতেন সেটা মহাপ্রভু নিজে আস্বাদন করছেন। রাধারানীর যে ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে কৃষ্ণ বিরহটা কেমন, কারণ রাধারানী সে বিরহ অনুভব করে কিরকম থাকতেন, তো কৃষ্ণের জন্য এসব জানতে ইচ্ছা হয়েছিল। যে সে বিরহটা জ্বালাটা কত কষ্ট, সেজন্য রাধারানীর ভাব প্রকট করছেন মহাপ্রভু। কৃষ্ণ ভাবনা বিশিষ্ট মহাপ্রভু যেরূপ আত্যন্তিক প্রেম বিহ্বল ভাবে কৃষ্ণ দর্শন বৃত্তান্ত বর্ণনা করলেন, তাতে উপস্থিত ভক্তগণের হৃদয় প্রেমানন্দের রসে মগ্ন হল। তারা যেন সাক্ষাৎ কৃষ্ণ দর্শন সুখানুভব করলেন। শ্রীমন মহাপ্রভু অমৃতময় কৃষ্ণ কথা বলতে বলতে হা কৃষ্ণ বলে প্রেমাবিষ্ট ভাবে ভূমিতে মূর্ছিত হয়ে পড়লেন। সকলেই শস্যব্যস্ত হয়ে মহাপ্রভুকে তুলে তার শ্রীঅঙ্গে ধুলা ঝেড়ে দিলেন। মহাপ্রভু এই কথা বলতে বলতে আবার কৃষ্ণ কৃষ্ণ বলে আবার পড়ে গেছেন। কহিতে কহিতে মূর্ছা গেলা বিশ্বম্ভ, পড়িল হা কৃষ্ণ বলি পৃথিবী উপর। আথে ব্যথে ধরে সবে কৃষ্ণ কৃষ্ণ বলি, স্থির করি ঝাড়িলেন শ্রীঅঙ্গে রজুলি। তো এভাবে কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা বলে মহাপ্রভু কি করছিলেন না, কান্না করছিলেন। কৃষ্ণ বিবাহসাগরে মধ্যস্থলে তিনি যেন ভাসছেন এরকম। কিছু সময় পরে তিনি অতি কষ্টে আত্মসমর্পণ করলেন। স্বীয় ভক্তভাবের আবেশে অতি দীনতা দীনভাবে সকলের প্রতি একবার শুভ দৃষ্টিপাত করলেন, সকল ভক্তের মনেই সন্তুষ্ট হল। তখন তারা মহাপ্রভু শ্রীচরণে নিবেদন করলেন। সবে বলে আমরা সবার বড় পুণ্য, তুমি হেন সঙ্গে সবে হইলাম ধন্য। তুমি সঙ্গে যা তার বৈকুণ্ঠ কি করে, তিলেক তোমার সঙ্গে ভক্তি ফল ধরে। অনুপাল্য তোমার আমার সর্বজন, সভার নায়ক হই করহ কীর্তন। পাশণ্ডীর বাক্যে দগ্ধ শরীর সকল, এ তোমার প্রেম জলে করহ শীতল। এরকম ভাবে ভক্তরা সবাই মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। সবাই কি বলছে না, তুমি আমাদের নায়ক হয়ে আমাদের কীর্তনের নায়ক হও, আমরা তোমার সঙ্গে থাকবো। আর এই কীর্তন পাষণ্ডীরা তাদের শরীরটাও দগ্ধ হবে যখন এই কীর্তন শুনবে, এবং তারাও প্রেমজলে শীতল হয়ে যাবে। কতবা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, চরণের গঙ্গা কিবা আইলা বদনে। এরকমই মহাপ্রভু কৃষ্ণ তো স্বয়ং তার চরণে জল আছে গঙ্গা, আর তার মুখ থেকে ক্রন্দন হচ্ছে জল যেন গঙ্গা বইছে। সেজন্য বলছেন ভক্তরা, কতবা আনন্দ ধারা বহে শ্রীনয়নে, সে চরণে গঙ্গা কিবা আইলা বদনে। তো এভাবে সবাই বৈষ্ণবরা বৈষ্ণব দেখিলেই কাতর ভরে মহাপ্রভু জিজ্ঞাসা করেন, ভাই কৃষ্ণ কোথায়? মহাপ্রভু জিজ্ঞাসা করতেন, হা কৃষ্ণ ব্যতীত কোন কথাই এখন মহাপ্রভু শ্রীমুখে উচ্চারিত হয় না। তো যেন আমাদের ভক্তরা সর্বদা এরকম কৃষ্ণ কথা ছাড়া মানে অন্য বিষয় আন বিষয় অসৎ কথা তারা কখনো আলোচনা করবে না। সেজন্য ভক্তরা মহাপ্রভু সান্নিধ্যে তারা শিখছিলেন যে কেবল মহাপ্রভু আচরণ করে শিখাচ্ছিলেন যে আমাদের কেবল কৃষ্ণ ছাড়া অন্য কিছু যেন আমরা না বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এভাবে অনেক লীলা শিবা সঙ্গনে সেখানে ভক্ত পরিবেষ্টিত হয়ে সবকিছু মহাপ্রভু ভক্তদের মধ্যে নিজেকে প্রকাশ করলেন। কৃষ্ণের কথা, কানা নার্সলার কথা আপনারা শুনলেন। তো কানা নার্সলা কত মহত্ব, এখানে কৃষ্ণ এসেছেন দর্শন দিয়েছেন মহাপ্রভুকে। রাধা কানায় লাল কি শ্রীমন মহাপ্রভু, রাধা কানায় লাল কি শ্রীমন মহাপ্রভু, রাধা কানায় লাল কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই মহাপ্রভু যখন এরকম প্রেমাবিষ্ট থাকতেন তো গদাধর পণ্ডিত তিনি জিজ্ঞাসা করছিলেন একদিন, গদাধর দেখি প্রভু করে না জিজ্ঞাসা, গদাধরকে দেখে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু, কোথায় কৃষ্ণ আছেন শ্যামল পিত বাসা? সম্ভ্রমে বলেন গদাধর মহাশয়, নিরবধি আছে কৃষ্ণ তোমার হৃদয়। যে কৃষ্ণ তোমার হৃদয়ে আছে, মুই তো এখানে সচিমাতা ওইখানে এই কথাটাও সচিমাতা দেখছিলেন যে গদাধর যখন আছে তোমার হৃদয়ে বলেছিল মহাপ্রভু, তা হৃদয়টা বিদীর্ণ করতে যাচ্ছিল যে কোথায় কৃষ্ণ, একদম বিদীর্ণ করে হৃদয়ে আছে যখন মহাপ্রভু গদাধর বলেছে তখন একদম বিদারণ করতে চেষ্টা করছে। কিন্তু গদাধর পণ্ডিত তাকে খুব ভালো করে বুঝিয়ে শান্ত করেছিলেন। সচিমাতা একবার বলছিলেন, মুই ভয়ে নাহি পারু সম্মুখে হইতে, গদাধর কমনে প্রভু দিলা ভালো মতে। আই বলে বাপ তুমি সর্বতা থাকিবা, ছাড়িয়া উহার সঙ্গ কোথাও না যাবা। গদাধর পণ্ডিত এই জন্য মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকতেন। আসলে গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী, শ্রীমতী রাধারানী তিনি। তো এখানে মহাপ্রভুর সাথে তাকে আশ্বাসন দিতেন থেকে সবকিছু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, জয় শ্রী গদাধর পণ্ডিত কি
জয়,
শ্রীমন মহাপ্রভু কি
জয়,
রাধা কানাই লাল কি
জয়,
গোষ্ঠনাথ মানব কি বাচ্চা কল্পতরুভ্যশ্চ বিপাশ্চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো ইতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে,